সাধু যে সে আচরণ করে, সাধু সে বোঝে কার কীরকম অধিকার, যে যেরকম অধিকারী তাকে সেই রকম করবে। এমনকি সাধু কেন, ভগবান পর্যন্ত বলছেন যে যেরকম করবে সেই রকম করবে। সুতরাং অনধিকার অধিকার লঙ্ঘন করে সেইরকম করে তারা কৃপা করেন না,
অধিকার কে নির্ণয় করবে,
অধিকার তিনি করবেন, সাধু করছেন।
অনাধিকারী নির্ণয় করতে পারে
না, অনাধিকারী করতে পারে।
আপনি বলতে পারেন গ্যারান্টি দিয়ে যে আমি অধিকারী?
না, আমি তো বলছি আমি অনাধিকারী।
কেন আপনি এটা বলছেন?
আমি তো আমি কথা তো বলছি না।
আপনি জগতে তে কোনো অধিকারী নাই, আপনি কোন অধিকারী তো বলবেন?
কে আমি অধিকারী?
কাকে বলবেন?
না না, আমি অধিকারী নই বলছি, আপনি অধিকারী থাকতে
পারেন। অতএব আপনি ওদেরকে বলতে পারেন না যে উন্নত অধিকারী, উন্নত অধিকারীকে নিম্ন অধিকারীতে নিয়ে আসবেন, এটা আপনার
বলতে। সেটা বদ্ধ জীব যদি অধিকারী না হয় সে কখনো কারো
অধিকারী আছে, কিন্তু আপনি মনে করছেন যে সে অনাধিকারী। এটা তো উচিত না,
বদ্ধ জীবের স্বভাব,
এটা তো অপরাধ হয়ে
যায়। অপরাধ নিশ্চয়ই হয়,
আমরা
অপরাধ যোগ্য অনাধিকারী ব্যক্তির যা কিছু বিচার সেগুলো গোলমেলে হয়ে যায়। এই জন্য অধিকারী কিন্তু তা হয় না, অধিকারী তিনি বুঝতে পারছেন এই লোকটার কি অধিকার, আমি এর কাছে কোনটা কীর্তন করব, সেই রকমভাবে তিনি করেন। তিনি অনধিকারীর কাছে ওই রকম করেন না। আবার আমাদের পরে
মহাপ্রভু কিং ভাওয়ার আর সাধন ইত্যাদি করেছেন, প্রেম প্রচার করেছেন, এইটা কেন
পুরীতে যে লীলা করলেন মহাপ্রভু?
হ্যাঁ, ওটা তো চরম সীমার সবগুলি রসার সাধন ইত্যাদি, এখানে তো তা করেন নাই, নাকি কি কি তত্ত্ব আছে যে কেন এটা বলা হলে যে সে এখানকারই পরিকর আর এখানকার লীলাই শ্রেষ্ঠ?
এটা মহাপ্রভুর যে এখানে আসবার যে মুখ্য আর গৌণ দুটো এ আছে সেই হিসাবে বলা হয়েছে। আর আসবার কারণ তো ব্যাখ্যা করা হয়েছে তিনটে, তার ভিতরে শ্রেষ্ঠ যেটা সেইটা নিয়েই কথা, শ্রেষ্ঠ। কৃষ্ণ প্রেম আর সাধনের সেই এটাই বড় কথা।
তাহলে তো পুরী শ্রেষ্ঠ হওয়া উচিত, গম্ভীরা
গম্ভীরা তো ওই লীলাই প্রকাশ করেছেন তিনি,
তাহলে ওই পুরীটাই শ্রেষ্ঠ। কিন্তু কোথাও কোথাও দেখছি যে সে লেখা আছে যে মহাপ্রভু যে লীলা আর পরিকরগণ এরাই সর্বশ্রেষ্ঠ, ওই দুটো অপেক্ষা। আচ্ছা, আপনি ভাবতে
পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের,
আপনি একটু দেখবেন তো চিন্তা করবেন।
সমস্ত শাস্ত্রের ভিতরে যে শাস্ত্রের মহিমা ব্যক্ত করছেন, প্রকাশ করছেন, সেই শাস্ত্রকেই বড় বলছেন। গীতার মহিমা মহাত্মা, সেখানে গীতা পড়লে আর সব হয়ে যাবে, আর কিছু করতে হবে না। শ্রীমদ্ ভাগবতের মহিমার ক্ষেত্রেতে শ্রীমদ্ ভাগবতের এ হলেই আর কিছু লাগবে না, অন্য কোনো গ্রন্থ পড়তে হবে না। তো ওইরকম ধর বহু শাস্ত্রতে ওইরকম লেখা আছে, তাহলে তার ভিতরে তো তরতম বিচার আছে, একটা শ্রেষ্ঠ বিচার আছে।
ওইটা আপনি একটু চিন্তা করবেন তো,
কোনটা
এইটা যে কীরকম সামঞ্জস্য করা যাবে
পুরীর, এটা যেটা মহাপ্রভুর যেটা আস্বাদনীয় বিষয় ছিল সেটা তিনি গম্ভীরায় করেছেন, সেটা তিনি তার কি বলা হবে, ওটা
ওটা তার মনোভিলাষ
শব্দগুলো যে আছে, বাহ্যদশা অর্ধবাহ্যদশা
অন্তর্দশা
অন্তর্দশা, তো অন্তর্দশা সে সমস্ত লীলাটা ওখানে হয়েছে। মহাপ্রভু গম্ভীরায় যা করেছেন অন্তর্দশাতেই হয়েছে সব। আবার অর্ধবাহ্য দশা তখন তিনি বলছেন আমি কিছু উল্টোপাল্টা করেছি কি না, আমি কিছু পাগলামি করেছি কি না, এসবগুলো বলছেন। তা ওটাও তো অন্তর্দশারই কথা। মহাপ্রভুর গম্ভীরা যে সমস্ত আচরণ যা লীলা সেটা পুরো অন্তর্দশার কথা।
তথাপিও নবদ্বীপকে কেন শ্রেষ্ঠ বলা
হয়? তথাপি নবদ্বীপকে শ্রেষ্ঠ কেন বলছেন? এই হিসাবে ধাম হিসাবে, ধাম হিসাবে বলা যাবে। স্বয়ং ভগবানের আবির্ভাব ভূমি, আবির্ভাব ক্ষেত্র।
আমি একটা চিন্তা করি যে মহাপ্রভু যেরকমের নরবত লীলা এখানে হয়েছে, পুরীতে কিছু ঐশ্বর্য মিশ্রিত আছে,
ঐশ্বর্য মিশ্রিত আছে,
অতএব যেখানে নরলীলা শুদ্ধ প্রকাশ ওটাকেই শ্রেষ্ঠ বলছেন। তারপরে এখানে গদাধর পণ্ডিত, তারপরে মহাপ্রভু আরো
লীলা স্বরূপ দামোদর আছেন, জগদানন্দ পণ্ডিতের সমস্ত
স্বরূপ দামোদর ইত্যাদি আছে, অতএব এতেও বোধ হয় কিছু হতে পারে।
ওটা নিয়ে কিছু এ করতে চাচ্ছেন
না? আমার
এমনি
পুষ্টি
জন্য
আপনাকে একবার বলেছিলাম যে ওখানকার সহজিয়া বাবাজিরা বলে যে সে গৌড়ীয় মঠের কোনো গুরু পরম্পরা না, এ সম্বন্ধে আপনি একটা আর্টিকেল লিখলে ভালো হতো, নাই তা পরে তো আর বর্তি তো সব তো আচার্যরা চলে গেল,
ওরা বলে সিদ্ধ পরম্পরা নাই,
তো ওই সম্বন্ধে একটু একে ডিকটেট করে দিলে বাংলাতেও আর হিন্দিতেও একটু ছাপিয়ে দিয়ে যেত, একটু মনে করিয়ে দিবে রে। গত বছরও আমি বলেছিলাম
এসব কথা, তো লক্ষ্মীনাথ ঠাকুরের প্রভুবাদের,
হ্যাঁ তো ওইটা
ভিতরেই সব বিচারগুলো দাও,
ওইটা কালেকশন করে একটা দিয়ে,
সেগুলো কালেকশন করে তার থেকে বের করে দিতে হবে আর কি, ওদের মতামতগুলো ওদের এইগুলো সে হবে। শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের প্রবন্ধ বক্তৃতার মধ্যেও আছে, প্রভুবাদের ভিতরেও আছে, সেগুলোকে এক জায়গায় করে সেগুলো তাদের মতামত এই এটা দেওয়া যাবে, টানা যায় এর থেকে একেবারে জীব গোস্বামীর থেকেই, বড়দেবীর দাবুগণ থেকে জীব গোস্বামী থেকেই টানা যায়,
যুক্তি ইত্যাদি দিয়ে এটা লিখতে হবে,
টানা যায়।
আচ্ছা মহারাজ,
এইগুলো জিনিসগুলো বোধহয় দিয়েছিল আপনি,
এটা এইখানে নিচে তাহলে এ দিয়ে দেন, নিচে মদনমোহন দিয়ে দেন আর উপরে দিয়ে দেন যমুনা, যমুনা দেবী,
যমুনা দেবীর ধর্ম,
হ্যাঁ
যাত্রী নিবাস,
হ্যাঁ যাত্রী নিবাস,
এটা দিতে পারেন। আচ্ছা
আর এখানে নরহরি আছেন আর ওদিকে মদন
মদন চাক্ষুরে তোরণের নামটা হয় না,
যমুনা দেবী কোথায় থাকবে?
মদনমোহন তোরণ,
এই যে লেখাটা ভালো তো মারা যায়,
মদনমোহন তোরণ করে দিল, এখানে নরহরি তোরণ আছে তো, আর এদিকে মদনমোহন তোরণ করে দিল,
মদনমোহন তোরণ
বিষয় বিগ্রহ মদনমোহন আর সেবক মদনমোহন
এখন যা নবদ্বীপ নবপ্রদীপ প্রবণতা আছে তো তরুণে, তাহলে কি নরহরিটাকে
উত্তরটা ওই রকমই ছিল, গঙ্গাদি পরিসেবিত পাদ পদ্ম যমুনা দেখে বলছেন, রাধা মুকুন্দ মরিতাং যমুনাং নমামি, গঙ্গাদি তীর্থ পরিসেবিত পাদ পদ্ম। ওখানে আর অন্য কিছু দেওয়া যাবে না, যমুনা যমুনাই থাকবে।
ঠিক আছে,
গঙ্গা বড় না যমুনা বড়, এ প্রশ্নের উত্তরে যমুনা দেবী বড়। সব দিক দিয়ে যেখানে স্বয়ং রাধা গোবিন্দের সাক্ষাৎ লীলা হয়েছে, এই লীলা বিলাস যেখানে হয়েছে, যে যমুনায় সেটা তো শ্রেষ্ঠ, সব থেকে উপরে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই।
আরে ও চলে গেছে
না, ওই রেডি হচ্ছে, রেডি করছে,
তাহলে ওই হোক আর।
হ্যাঁ ওইটা হোক, সব লোক তো এদিকে ওদিকে সেবা করে, আপনার চরণের সেবার জন্য এইটা
বহু প্রমাণ।
এটা জলে গরম স্নানের যে নাগেটা পাঠানো হয়েছিল,
এটা ওর সেবক দেখে দিয়ে
মহারাজ হাতে দিন। মহারাজ
আমি
ব্যবহার করার পর
বাণী সংরক্ষণ যন্ত্র,
বাণী সংরক্ষণ যন্ত্র
এটা তার ফুয়েল
কি জিনিসটা কি
হরিভক্তি
দান করুন, হরিভক্তি দান করুন, তাহলে সবটা ঠিক হবে।
আমি গুরু মহারাজকে জানাবো।
আচ্ছা, আপনি গুরু মহারাজকে জানাবেন, রূপবোধকে জানাবেন, ভক্তি বিনোদ ঠাকুরকে জানাবেন, গোস্বামী বর্গকে জানাবেন, ব্যাস।
কিন্তু তারা তো আমার থেকে বেশি আপনারই কথা মানবেন, আমার কথা শুনবেন,
শুনবেন আগে আপনার কথা শুনবেন, তাই করবেন।
মহারাজের হাত কেটে গেল প্রেসে চুচুড়াতে, প্রেসে হাত চলে গেল, ইমলি কেটে গেল, গুরু মহারাজ দেখে একেবারে আকুল হয়ে করল, করতে করতে সঙ্গে সঙ্গে মেডিকেল
বাজে বাজে কথা।
আপনার জয় হোক,
জয় হোক, খুলে দিয়েছি।
যখন যা বলবে তখন রাখবো।
মানে জাপান হবে, দেখি আমি দেখি বাবলু, ও স্নান করতে গেছে, আমি বলেছি ওকে ক্যাসেটটা চেঞ্জ করতে হবে না, ও নিজে নিজেই ভিতরে চেঞ্জ হবে।
আবার তত্ত্বদর্শন, রাধা কৃষ্ণ, কৃষ্ণই বলো বা রাধা কৃষ্ণ বলো বা কৃষ্ণের ভাবকান্তি বলো, এসব নিয়েই তিনি এসেছেন, সেই জন্যই শ্রেষ্ঠ যদিও গম্ভীরায় লীলা যে লীলা দেখিয়েছেন পূর্ণ একেবারে ইয়ে দর্শ অন্তর্দর্শ রাধিকা কৃষ্ণ সব গৌর বিগ্রহ বৃন্দাবন দেবী পঞ্চম এই কথা তো বলছেন, অভিন্ন পূর্ণ অবতার, যেমন অবতারী কৃষ্ণ আর তেমনি অবতারি গৌর, তেমনি অবতারি গৌর। সুতরাং কেন শ্রেষ্ঠ হবে এর থেকে শ্রীক্ষেত্র থেকে এই জন্যই হবে।
আবার এরকম আছে, মহাপ্রভু যখন জগন্নাথ ধামে জগন্নাথ দর্শন করতেন তখন কৃষ্ণদাস পরে গোস্বামী পাদ বলছেন যে কুরুক্ষেত্রে যেরূপ রাধা রানী কৃষ্ণকে দর্শন করতেন ঠিক সেই রূপ তার দর্শন হচ্ছে,
তার দর্শনটা হচ্ছে।
তাহলে ওখানে কুরুক্ষেত্রে একটা
চাবি বুঝে রাখলেন সেটা আবার মহাপ্রভুর দেখো কি ওটা দেখেন কবিতম সেই ইয়েতেই আদরেই লেখা, কিন্তু ভাবটা অন্যরকমের ভাবের উদ্দীপনা হতে পারে অধিকারী ব্যক্তির যে কোনো স্থানে, কিন্তু তাহলেও বৈশিষ্ট্য থাকবে।
তাহলে এখানে হলো ধামগত বৈশিষ্ট্য নবদ্বীপে, আর এখানে মাধুর্য ভাব, আর ওখানে দ্বারকা, দ্বারকা ধাম আর ঐশ্বর্য ভাব
রয়েছে। যদিও সেখানে দুটো জায়গা প্রেস করা হয়েছে আলাদা আলাদা করে, সুন্দরাচল আর নীলাচল, নীলাচল ঐশ্বর্য ভাব মিশ্রিত, আর সুন্দরাচল হলো মাধুর্য ভাব গোপী ভাব, আপনারা বলাই আছে এটা তো ওখানেই ক্লিয়ার করা আছে।
নীলাচল
বলা হবে কি সুন্দরাচল বলা হবে?
গম্ভীরাকে সুন্দরাচলের অন্তর্গতই বলা হবে,
ব্রজ বলা যেতে পারে,
ব্রজ বলা হবে এটা তত্ত্বগত হিসাবে।
নবদ্বীপে
মহাপ্রভু স্বয়ং নরলীলা লীলা করছেন সেখানে অন্যরকম
একটা আছে, ওখানে তো খেলাখেলি আছে, লক্ষ্মীকে নিয়ে খেলা খেলি আছে, ঝগড়া যুদ্ধ ঘোষণা আছে তো, জিহাদ ঘোষণা আছে তো, জগন্নাথের বিরুদ্ধে জিহাদ ঘোষণা আছে, মানে আছে, কিন্তু শরদ দামোদরের এ তো নাই, ঐশ্বর্যভাবে নারদের কি সেখানে এ করছে, আর মাধুর্য ভাবে স্বরূপ দামোদর রায়ানন্দ এ করছেন, সেটা তো আছে। ব্রজভাবে বিভাবিত বলেই তো সেখানে সাড়ে তিনজনের কথা বলা হলো, স্বরূপ দামোদর, রামানন্দ রায়, সখী মাহাতি, হ্যাঁ, আর এদিকে সাড়ে তিনজন জগতের মধ্যে সাড়ে তিনজন তত্ত্ব দর্শন বোঝেন বলে বলা হতো, সাড়ে তিনজন ছাড়া আর কি ছিলেন না, ছিলেন কিন্তু ওখানে ইম্পর্টেন্সটা প্রেফারেন্সটা দেখাতে চাচ্ছে, সেই জন্য সাড়ে তিনজনের কথা স্ক্রিনে এসেছে, স্বরূপ দামোদর, রামানন্দ রায়, সখী মাহাতি আর মাধবী দেবী, এই সাড়ে তিনজন শক্তি মানে হাত, আর পুরুষ তত্ত্ব যেখানে আছেন সেখানে পুরো ধরা হয়েছে। শক্তি তত্ত্ব সব জায়গায় হাত, ও তত্ত্ব দর্শনে যেখানে যতই বলা হোক না কেন সব জায়গায় হাত। যা নিয়ে আজকাল খেলাটেলি হচ্ছে বাজারে, এটা একেবারে অশাস্ত্রীয় অযৌক্তিক অতাত্ত্বিক ব্যাপার।
জাহ্নবা দেবী আছেন, তখন ওখানে কি বলা হবে? জাহ্নবা দেবীকে ঝননি
এদের কথা বাদ দা, এদের তো আলাদাই স্বরূপই আলাদাই। যদি শক্তির বিচার করো তো সেখানে আলাদা
ভক্তির বিচার,
কিন্তু যেখানে পূর্ণ দর্শনের বিচার আছে সেখানে আর ক্ষমা করবে কি করে? ওকে সে হবে না। তাহলে শক্তির কাছে পরাজিত হয়ে যান, পরাভূত হয়ে যান, তাহলে শক্তিমান তত্ত্ব তো ভগবানের বেলায় হবে, ওটা ভগবানের বেলায় হবে, অন্য বেলায় হবে না। ভগবানের বেলায় শক্তিমান তত্ত্ব আর শক্তি এই বিচার দেখানো হবে। আর এমনি এখানে তত না, এমনি তো তিনি গুরু, গুরু মানে তো পূর্ণ। ভগবানই যদি পূর্ণ তা গুরু পূর্ণ কেন হবেন না? আর গুরু যদি পূর্ণ তিনি আশ্রয় বিগ্রহ, বিষয় বিগ্রহ আরাধ্য দেব, বিষয় বিগ্রহ এই কথা বলা আছে। বিষয় বিগ্রহ যিনি তিনিও তত্ত্ব দর্শনে, তিনিও লীলা পুরুষোত্তম, তিনিও পুরুষ পুরুষোত্তম লীলা পুরুষোত্তম কথাও বলা হল। বিষয় বিগ্রহ আর এখানে পূর্ণ বললে বলা হবে আশ্রয় বিগ্রহ সেবক ভগবান, এইসব বলা হবে। পূর্ণত্বের বিচারের মধ্যেও কিছু তো এ আছে, বৈশিষ্ট্য আছে, বৈচিত্র আছে, বলতেই হবে। গুরুদত্ত শক্তি দত্ত ভগবৎ কৃপা শক্তি, কৃষ্ণ কৃপা শক্তি, ভগবত কৃপা শক্তি, একই তো বলা হয়েছে গুরুদত্ত। নাকি এরকমই আছে, সব থেকে প্রিয় গুরুদত্ত। গুরুই বৈষ্ণব, বৈষ্ণবই গুরু, কিন্তু গুরুদত্ত শুধু থাকলেও বৈষ্ণবতত্ত্ব তো একটা আছে, তাকে ছেড়ে দিয়ে তো আর কিছু করা যাবে না। বিষয় বিগ্রহ, গুরু হচ্ছেন আশ্রয় বিগ্রহ, বৈষ্ণব হচ্ছেন আশ্রয় বিগ্রহ। আচ্ছা আবার এখন উল্টিয়ে বলো, তাহলে কি হবে?
বৈষ্ণব গুরু,
গুরু বৈষ্ণব হরি, এরকম হবে কথাটা। কিন্তু বৈষ্ণব তত্ত্বকে অস্বীকার করার কথা তো কোথাও লেখা নেই। হ্যাঁ, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মহান পামর প্রতি হবেন সদয়। হ্যাঁ, সেখানে যদি আগে একটা গুরু শব্দ লাগিয়ে দাও তাতে ভুল হবে না। হ্যাঁ, গুরু বৈষ্ণবের কৃপায় গুরু বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মহান পামর প্রতি হবেন সদয়। কিন্তু বৈষ্ণবকে অস্বীকার করে তো কোনো জায়গায় কোনো কথা নেই, বৈষ্ণব তত্ত্ব একটা আছে, ওটাকে অস্বীকার করা যাবে না। যদি বলা হয় যে গুরুই বৈষ্ণব, গুরুই শ্রেষ্ঠ বৈষ্ণব, আবার শ্রেষ্ঠ বৈষ্ণবী গুরু, এ কথা বলা হলেও বৈষ্ণব তত্ত্ব আছে একটা, তাকে অস্বীকার করা যাবে না। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, সেখানে গুরু শব্দটা আছেই, বৈষ্ণব শব্দই এসেছে। আচ্ছা তো আবার বলছেন, বৈষ্ণব চিনিতে নারে দেবের সকতি, কথাটা আছে, তাহলে বৈষ্ণব তত্ত্ব তো আছে। বৈষ্ণব তত্ত্বকে অস্বীকার করে গুরুতত্ত্ব না, আবার গুরুতত্ত্বকে অস্বীকার করেও বৈষ্ণবতত্ত্ব না, এমনই কথাটা। বিচার অনেক রকম আছে জানো, সেসবগুলো সব আশেপাশে সবগুলোই কম্পারেটিভ স্টাডি দরকার আমাদের, তত্ত্ব দর্শন এতে কম্পারেটিভ স্টাডি, মানে ভুল বুঝাবুঝি না হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, তত্ত্ব দর্শন ঠিকই পড়ে আছে। এখন আমরা যেমন নিতে চাচ্ছি সেরকম ধরনের নিচ্ছি, কিন্তু তত্ত্ব কিন্তু তার নিজের অরিজিনাল পজিশনই স্বয়ং সংস্থা আধার অনুসারে করা হচ্ছে, কিন্তু তত্ত্ব দর্শন ঠিকই পড়ে আছে। তত্ত্ব দর্শনের দিকে নরম চরম নাই, কোনো অ্যাডিশন অল্টারেশন নেই, এদিক ওদিক নেই, একই অবস্থায় আছে। যদি সেটা অ্যাক্সিমেটিক সূত্র, যদি সেটা অ্যাবসোলিউট সূত্র, আত্মার পরিবর্তন পরিবর্তন কিছু নেই, বৈশিষ্ট্য সেটা বলা যেতে পারে, বৈশিষ্ট্য কতটা মেনে নেওয়া হবে সেটা বলা হবে, সেখানে ভেদ কৃষ্ণ আর রামচন্দ্র নিয়ে ভেদ যদি বলা হয় তাহলে অপরাধ হয়ে গেল। বৈশিষ্ট্য তত্ত্বভেদটা বলা হলো, ওটাতে মানে ভুল হবে না, সিদ্ধান্ত তত্ত্বভেদে শ্রী স কৃষ্ণ স্বরূপ রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ রূপমেশা রসস্থিতি, তত্ত্বভেদ তত্ত্ব দর্শন নিয়ে, যেটা ভেদের মতো দেখাচ্ছে ওটা ভেদ নয়, অপ্রাকৃত ব্যাপারেতে সেখানে ভেদ শব্দটা ব্যবহার করা যাবে না, ভেদ শব্দ বললেই প্রাকৃত জড় বিচার এসে যাবে, সুতরাং অপরাধের ক্ষেত্র সেজন্য ভেদ শব্দ বলা যাবে না, বৈশিষ্ট্য বলতে হবে। ভেদ শব্দ বললে যা মানে হয় সেটা অর্থ হলো অপরাধ, ওটা বলাই চলবে না, মুখে উচ্চারণ করা চলবে না, ভিতরে আইডিয়াও রাখা যাবে না। শ্রী স কৃষ্ণ স্বরূপ শ্রী স শ্রীজি, শ্রীজি মানে রাধারানী, শ্রীজি শ্রী স মানে কৃষ্ণ, আর কৃষ্ণ স্বরূপ নারায়ণ বলা যাবে, আর এদিকে বলা যাবে কৃষ্ণ, কৃষ্ণ কি নারায়ণ নহেন, ব্রহ্মাজির স্তরের মধ্যে নাই কি এটা, নারায়ণস্তম নাহি সর্বদেহিনাম, তুমি কি আমার উপরওয়ালা নারায়ণ নহ, তুমি তো নারায়ণের উপরওয়ালা, এই তো সেখানে স্তব করছেন ব্রহ্মাজি, সম্পর্ক সেখানে থেকে আমি তোমার ছিল না, আমি তোমার নাতি, নারায়ণের ছেলে আমি, আর তুমি তো তার নারায়ণের অংশী বড়, এরকম ব্যবহারগুলো তো আছে, তিনি এটা ভুল করে ফেলছেন, ভুল করে ফেলছেন এটা যদি বলি তার অপরাধ হয়ে যাবে, ব্রহ্মাজি আদিগুরু ব্রহ্মাজি ভুল করে ফেলছেন
এটা বলাই উচিত,
একথা বললেও অপরাধ হয়, তা বলা হবে না। গুরুবর্গ মধ্যাচার্য মানে ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য মধ্যাচার্য তার টিকা ভাষ্যই করলেন,
তিনি ওটা বন্ধ করে দিলেন,
দূর ওটা আমি মানি না, আমি মানি না বলে তার টিকা ভাষ্যই করলেন না সেই চ্যাপ্টারে, এইগুলো নিষ্ঠা গুরু নিষ্ঠা, তার চ্যাপ্টার সেই চ্যাপ্টার ইয়ে করলেন না।
আর বিষ্ণু স্বামী সম্প্রদায় ওরা এলা প্রক্ষিপ্ত,
হ্যাঁ
বিষ্ণু স্বামী সম্প্রদায় ওরা বলে এরা প্রক্ষিপ্ত, ব্রহ্মার কখনো মন হতে পারে না, মন হতে পারে না,
তা তো নয়, জিনিসটা যদি হয়েছে তাহলে সেখানে তার একটা ব্যাখ্যাও আছে, সেই ব্যাখ্যাটা এ করে তিনি উনি অ্যাভয়েড করে যাচ্ছেন। কেন আমার গুরুবর্গের এটা আমি দেখবো না, সেখানে ভগবান সেখানে শিব হচ্ছেন তার একান্ত ভক্ত পরম ভক্ত, সেই জন্যে ভগবানও ওই জিনিসটা বললেন যে অতঃপর শিবের লিঙ্গ পূজাই হবে, মূর্তি পূজা হবে না। এবং এমনি অন্যান্য এই বিচারেতে আছে সেখানে পুরুষ প্রকৃতির যে এটা রয়েছে সেটা ওখানে ব্যাখ্যা করেছেন, সাধারণ মানুষ যা ব্যাখ্যা করে সেটা ব্যাখ্যা করছেন ওখানে। সৃষ্টি রহস্যের মধ্যে কিছু আছে কথা হল ভিতরে, কিন্তু শিব ঠাকুরের যে তত্ত্ব সেই তত্ত্ব নিয়ে তো অনেক বড় কথা। তবে সব শিব নন, সব ব্রহ্মা নন, সব ইন্দ্র নন, কোনো বিশেষ শিব ভগবানের ভক্ত একান্ত ভক্ত, কোনো বিশেষ শিব রাশে অধিকার পেয়েছেন পূর্ণমাসীর আনুগত্যের কৃপায়। ষোড়শ পুরুষাভিমান সেই সবগুলো ওখানে নিরস্ত হয়েছে, মানে নিরস্ত হয়েছে সেখানে। এখানে ব্রজতে গোপী না হলে, ব্রজে গোপী জন্মগ্রহণ না করলে, গোপী এতে জন্মগ্রহণ না করলে তাহলে ব্রজরসের অধিকার নেই, উন্নত জলরসের অধিকার নেই, এই কথা তো বলছেন। তো তত্ত্ব দর্শন ঠিকই আছে, বুঝতে ভুল হয়ে যায় মাঝে মাঝে, তত্ত্ব দর্শন ঠিক আছে। কে বলবে যে ব্রজের যে শিব আছেন গোপেশ্বর শিব বা গোপীশ্বর শিব, গোপী ঈশ্বর গোপীশ্বর আর গোপ ঈশ্বর গোপেশ্বর, এই গোপেশ্বর বা গোপীশ্বর একই তত্ত্ব। তার সঙ্গে গৌড়ীয় বৈষ্ণবদের একেবারে মানে অন্তরঙ্গ সম্পর্ক আছে, যার কাছে প্রার্থনাই করা যাচ্ছে নিরূপাধিকাঙ্গে, আবার আছে প্রেম প্রজচ্ছ নিরুপাধি নমো নমস্তে, দুরকমই আছে, তার কাছে কৃপা প্রার্থনা করা হচ্ছে, আমি ভগবত প্রেম লাভ করতে চাই আমাকে আশীর্বাদ কর। সে কি যেসে যেসে সেই গোপেশ্বর শিব গোপেশ্বর শিবকে যেসে ব্যক্তি তার কাছে ভগবত প্রেম প্রীতি প্রার্থনা করা হচ্ছে, তুমি একটু মনে করে দিও বাবা, মনে করে দেওয়া মানে বায়ামিডিয়ার কথা, গুরুর কথা, জগৎগুরুর শিবের কাছে প্রার্থনা করা হচ্ছে সেখানে, তত্ত্ব দর্শনটা ওই রকম। আবার সেখানে ওই মার মার কাট কাট
রুদ্র
যে প্রলয়ঙ্কর যে মূর্তি রুদ্র মূর্তি তাকে তো প্রার্থনা করা হয়নি, সৌম্য শান্ত মূর্তি যে শিব শিবানী সবসময় যারা ভগবানের নামেতে বিভোর পাগল পঞ্চমুখে রম নাম গান ত্রিপুরারী, সেই শিব ঠাকুর সেই শিবানী যারা সবসময় ভগবানের চিন্তা ভাবনায় রত ধ্যানস্থ ভগবানের নামে বিভোর, পাগল পাগলি কিসে ভগবানের নাম কীর্তনে গাজাধান ধূত রাখে পাগল পাগলি নন সেখানে শিব শিবানী, যা এ জগতের সব মিঠাখোর মদখোর গেজাখোর তারা যে বলে যেটা সেটা নয়, শান্তিগ্রাম তুই বগল বাজা গোলকে তোর ভিজল গাঁজা, গেজেন্দ্রের কথা নয়, সেখানে শিব শিবানী গেজেল তেড়ের মেটাল নয়, ওরা ওইটাই বোঝাতে চাচ্ছে। শাস্ত্রে সব রকম কথা আছে, শাস্ত্রে এমন কথা রয়েছে যে যেটাকে সার্টিফাই করে তার মতো থেকে সে বের করে বলবে, কিন্তু তত্ত্ব দর্শনটা তো বুঝতে হবে মোটামুটি, তরতমটা তো বুঝতে হবে, গুড বেটার বেস্ট বুঝতে হবে, আবার ব্যাড ওয়ার্স ওয়ার্স এটাও বুঝতে হবে, উল্টো পাল্টা বললে তো হবে না। আমি যদি গুডকে যদি বেস্ট বলি ভুল হবে, আবার বেস্টকে যদি গুড বলি তাহলে ভুল হবে, দুরকমের ভুল। ব্যাডকে যদি আমি ওয়ার্স বলি ভুল হবে, আবার ওয়ার্সকে যদি ব্যাড বলি তাহলেও ভুল হবে। এসব কত শাস্ত্রে বুঝানো আছে, অ্যাপোথিওসিস আর অ্যান্থ্রোপোমরফিজম। চেতনকে যদি আমি জড় বলি ভুল হবে, আর জড়কে যদি চেতন বলি ভুল হবে,
সিদ্ধান্ত উপনীত হলাম উমা দেবীর দিদি হলো আধা ব্রহ্মচারীদেরই জয়।
জয় দিলে জয়ী হবে এ কথা নয়, ভগবানের জয় সবসময় হয়েই বসে আছে। আমি জয় দেবো তবে জয়ী হবো এটা একটা কমার্শিয়াল ইন্টারেস্ট। আমি ভগবানের জয় দেবো, গুরুর জয় দেবো, বৈষ্ণবের জয় দেবো তবে আমার জয় হবে, এর পিছনে কিছু আলটেরিয়ার মোটিভ আছে,
কিছু
অর্থ আছে তা না। ভগবান তো ভগবানের
সবসময়
শ্রী গুরু এন্ড গৌরাঙ্গ।
আমি
সামনে বসে আপনাকে
বুঝতে হবে।